জহর ও আসর নামাজ নামাজে ইমামের পিছনে মুক্তাদির প্রথম ও দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর কি কেরাত করতে হবে?
এই ব্যাপারে একটা সাধারণ বা আম হাদিস এসেছে, অর্থাৎ ইতিপূর্বে সম্ভবত আপনাদের কাছে আমি এ সম্পর্কে আলোচনা রেখেছি, নামাজে কেরাত পড়া সম্পর্কে মানে তিন ধরনের আমরা সিস্টেম পাই, তিন ধরনের সিস্টেম পাই। এক ধরনের সিস্টেম হলো যেগুলো দুরাকাতের অধিক, অর্থাৎ জোহর আসর তারপরে মাগরিব এশা, এগুলোর ক্ষেত্রে প্রথম দুরাকাতে সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা মিলানো, এটা হলো প্রসিদ্ধ কায়দা কেরাতের পিছনে, কেরাতের ব্যাপারে এটা হলো সবচেয়ে প্রসিদ্ধ সিস্টেম, এটাই আমাদের মুখস্থ আছে, এটাই আমরা বেশিরভাগ জেনেছি। কিন্তু এছাড়া আরো একটা সিস্টেম আছে, সেটা হলো এই বাদ বাকি যতগুলো রাকাত আছে, অর্থাৎ প্রতিটা ওয়াক্তের সবগুলি রাকাতে সূরা মিলানো যায়, সবগুলি রাকাতে সূরা মিলানো যায়, এ সম্পর্ক হাদিস এসেছে। এটা হলো দ্বিতীয় নম্বর সিস্টেম। আর আরেকটা সিস্টেম এসেছে, সবগুলি রাকাতে শুধু সূরা ফাতিহা দিয়ে পড়া, সবগুলি রাকাতে শুধু সূরা ফাতিহা, এটা হল তৃতীয় সিস্টেম। এটাও বুখারীর ভিতরে এসেছে, না তোবা, আবু দাউদের ভিতরে এই হাদিস এসেছে, এবং সবগুলিতে সূরা মিলানো, সবগুলি রাকাতে সূরা মিলানো, এটা বুখারী শরীফের ভিতরে এসেছে, আপনারা পেয়ে যাবেন খোঁজ করলে। এর সবগুলো হাদিস উল্লেখ করে এখানে আমরা প্রশ্ন শেষ করতে পারবো না, শুধু ইঙ্গিত দিয়ে দিলাম। তো এই সিস্টেম যদি তিনটা হয়ে থাকে, তাহলে কেউ যদি সূরা ফাতিহার পরে আবার সূরা মিলিয়ে পড়ে তাহলে এটা উত্তম হবে, যদি সূরা ফাতিহার পর অন্য সূরা মিলায় বাদ বাকি রাকাতগুলিতে ইমামের পিছনে যদি সময় পায় তাহলে মিলাতে পারে, এবং এতে সওয়াব সওয়াব আছে। এটা মুসলিম শরীফে এবং বুখারী শরীফেও হাদিস এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। এরপরের প্রশ্ন,
ফরজ ও সুন্নত নামাজ মসজিদের ভিন্ন ভিন্ন জায়গায় আদায় করা কি কোনো ফজিলতের কাজ?
ফরজ এবং সুন্নত নামাজ ভিন্ন ভিন্ন জায়গায় আদায় করা, এ সম্পর্কে তেমন মজবুত দলিল না থাকলেও সাহাবীদের আমল আছে, যেমন হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যে জায়গাতে ফরজ পড়তেন হটে যে অন্য জায়গায় সুন্নত পড়তেন, এরকম পাওয়া যায়। তো সাহাবীদের আমলও আমাদের জন্য দলিল, আমরা তাদের অনুসরণ করে হটে গিয়ে এরকম সুন্নত নামাজ আদায় করতে পারি। এরপর জুমার নামাজের ক্ষেত্রে এসেছে, জুমার নামাজ কেউ যদি মসজিদের ভিতরে পড়ে, অর্থাৎ সুন্নত নামাজ বাদাল জুমা যেটা আছে আমাদের ইস্তালাহে আমাদের পরিভাষায়, সেটা যদি মসজিদে আদায় করতে চায় তাহলে যেন যে জায়গায় ফরজ পড়েছে সেই জায়গা থেকে হটে অন্য জায়গায় সেই সুন্নত নামাজ আদায় করে, কিংবা কথাবার্তার মাধ্যমে ওটা পৃথক করে। এ সম্পর্কে হাদিসে এসেছে, সিফরুস সাআদা নামে একটা এই জুমা সম্পর্কে বিস্তারিত কিতাব, সেখানে এ সম্পর্কে আলোচনা এসেছে। তাহলে এটা তেমন বাধ্যবাধকতা বা ফজিলতপূর্ণ নয়, তবে সাহাবীদের অনুকরণ করে আমরা অন্য জায়গায় পড়তে পারি, এর জন্য কোনো আমাদের উপরে চাপ নাই, এটা কোনো মুআক্কাদা ব্যাপার নয়।
এরপরে প্রশ্ন, এতেকাফের নিয়তে মসজিদে প্রবেশ না করে মসজিদে প্রবেশ করলে কি মসজিদে খাওয়া দাওয়া করা দুরস্ত হবে?
মসজিদে শুধু এতেকাফের জন্য নয়, আপনি এমনি স্বাভাবিক সময়তেও মসজিদের ভিতরে খাওয়া দাওয়া করতে পারেন, কোনো অসুবিধা নেই। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু সহ আরো বেশ কিছু সাহাবি থেকে পাওয়া যায় যে তারা মসজিদে ঘুমাতেন অথচ তারা যুবক ছিল, তারা যুবক থাকা সত্ত্বেও ঘুমাতেন, খাওয়া দাওয়া এটা তো অতি স্বাভাবিক ব্যাপার ছিল, কিন্তু ঘুমানো কথাটা এটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে এটা গ্রহণ করতে চাই না, অথচ হাদিসের ভিতরে কিন্তু সম্ভবত আপনারাও পড়ে হবেন, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আর অন্যান্য সাহাবী মসজিদে ঘুমাতেন। এই খাওয়া দাওয়া এটা তো হালকা ব্যাপার, এ সম্পর্কে মসজিদ অপবিত্র হয়ে যাবে, মসজিদের কোনো পরিপন্থী কাজ এটা মনে হয় না।
মৃত ব্যক্তির জন্য সওয়াব রেসিনি করার কি কি পদ্ধতি আছে এবং কোন পদ্ধতি উত্তম?
মৃত ব্যক্তির জন্য আমরা যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে পারি তাদের সওয়াব পৌঁছানোর জন্য, সেগুলো হাদিসের ভিতরে যেগুলো পদ্ধতি এসেছে, ব্যবস্থা এসেছে, সেগুলোই কেবলমাত্র আমরা গ্রহণ করব। যেমন একটা হলো সাধারণ ভাবে, মানে যে কোনো মুসলমানকে আপনি ভালোবাসেন তার জন্য যদি আপনি সওয়াব পৌঁছাতে চান তাহলে তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাবারকাতাও দোয়া শিখিয়েছেন, রব্বানা উফিল লানা আল্লাযীনা ইয়াকুলুনা মিন বাদিহিম রব্বানা উফিল লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। এটা আল্লাহ তাবারকাতাও নিজেই আমাদেরকে শিখিয়েছেন যে তোমাদের যারা আমভাবে সাধারণভাবে মুসলমান ভাই মৃত্যুবরণ করেছে তাদের জন্য এইভাবে তোমরা দোয়া করবে, এটা আল্লাহ তাবারকাতাআলা শিখানো। তো এখানে অবশ্যই উপকার হবে বলেই তো আল্লাহ তাদের জন্য দোয়া করতে শিখিয়েছেন এবং তাদের মাগফিরাতের জন্য, যদি আল্লাহ শিখিয়ে থাকেন তাদের মাগফিরাতের জন্য এই দোয়া, তাহলে অবশ্যই তাদের এতে উপকার হবে বলেই আল্লাহ শিখিয়েছেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবর জিয়ারতের যে দোয়া শিখিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুন ওয়া নাহনু বিল আসর, এরপরে আরো দোয়া এসেছে, আসসালামু আলাইকুম দার কওমি মুমিনিন ইগফিরুল্লাহু লিল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন, তারপরে আরো দোয়া এসেছে, আসসালামু আলাইকুম দিয়ার কওমি মুমিনিন নাসাল্লাহু লাকুমুল আফিয়া লানা ওয়ালাকুম আফিয়া, এইভাবে বিভিন্ন হাদিসের ভিতরে সাধারণভাবে যে কোনো মুসলমান ব্যক্তির সওয়াব পৌঁছানোর এটা একটা ব্যবস্থা। আপনি যখনই তার জন্য মাগফিরাতের দোয়া করবেন আল্লাহ তাবারকাতাআলা তার ব্যাপারে দোয়া কবুল করতে পারেন। এরপরে হলো বিশেষ কিছু মৃত ব্যক্তি, যেমন পিতা মাতা ছেলে সন্তান ইত্যাদি, এদের ক্ষেত্রে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতা আল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। কোন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায় একমাত্র তিনটা আমল ব্যতীত, সেটা হলো সদকা জারিয়া, কেউ যদি দুনিয়াতে সদকা জারিয়া করে যায় মানে এমন সদকা রেখে গেছে যেটা গতিশীল, অনেকদিন চলবে, অনেকদিন জীবিত থাকবে, তো যতদিন এই সদকার বস্তুটা থাকলো ততদিন পর্যন্ত তার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। এমনি ভাবে আও ইলমিন তাফা বিহি, এমন বিদ্যা ছেড়ে গেছে, এলেম ছেড়ে গেছে যার দ্বারা উপকৃত হচ্ছে মানুষ, যেমন কোনো বই লিখে গেল, কাউকে শিখিয়ে গেল, সেই বেচারা অন্যদেরকে শিখায়, এইভাবে এই যে এলেমের সিলসিলা ধারাবাহিকতা যতদিন থাকবে তার ওসিলাকে কেন্দ্র করে ততদিন পর্যন্ত সে সব পেতে থাকবে। এরপরে হলো আও ওয়ালাদিন সালেহিন ইয়াদউলহুম, যদি সৎ ছেলে তার পিতা মাতার জন্য দোয়া করে তাহলেও এই সবটা কবরে পৌঁছতে থাকে, এটা ওই সাধারণের ভিতরে এসে পড়বে। এরপরে সাদাকা জারিয়া এটাও করতে পারে, মৃত ব্যক্তির পক্ষ থেকে জীবিত ব্যক্তি বিশেষভাবে ছেলে সন্তানেরা করতে পারে। এরপর ছেলে সন্তানের ব্যাপার একটু আরো স্বতন্ত্র, যদি পিতামাতা ছেলে সন্তানদেরকে উত্তমভাবে গড়ে তুলে থাকে দিনের উপরে তাহলে আর পিতামাতা যদি মুসলমান হয়ে মারা যায় তাহলে রসুল সাল্লাহ আলি সাল্লামের এক হাদিসের শিক্ষা অনুযায়ী আমরা জানতে পারি যে ছেলে সন্তানরা যে সমস্ত আমল করে থাকে এই আমলেরও একটা অংশ তাদের কবর এমনি পৌঁছতে থাকে, আমলের অংশ। কারণ হাদিসের ভিতরে এসেছে যার তর্জমা হলো এই যে সবচেয়ে উত্তম কামাই হলো একজন ব্যক্তির নিজের হাতের যে কামাই, সবচেয়ে উত্তম কামাই হলো যে নিজের হাতে উপার্জন করে। এবং এই হাদিসের শেষে বলা হচ্ছে ওয়াইন্না মিন কাসবিহি ওয়ালাদুহু, এবং তার হাতের কামাইরই অন্তর্ভুক্ত হলো তার ছেলেও, তার ছেলে সন্তান। কাজেই ছেলে সন্তান নিজের কামাই বলতে সাধারণ অর্থে সে সওয়াব কামাই হতে পারে, সওয়াব অর্জন। তার ছেলেটাও যে সওয়াব অর্জন করবে তাহলে যেহেতু তার ছেলেটাও হলো তার কামাইয়েরই অন্তর্ভুক্ত, তারই উপার্জনের অন্তর্ভুক্ত, কাজে সে যে আমল করবে তারও একটা অংশ আল্লাহ তাবারকাতাআলা তার পিতামাতার আমল নামায় পৌঁছাবেন। তো এটা একটা হাদিসের বিরাট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা সুবিধা এবং সুযোগ পাচ্ছি। কিন্তু সাধারণভাবে যেমন আমরা হাদিসের ভিতরে যেগুলো পেয়েছি এগুলোর বাইরে যেমন কারোর নামে কোরআন পড়ে দাও, কারোর নামে একটা কিছু রোজা রেখে দেওয়া, এইগুলো আর কি হাদিসের ভিতরে আসে নাই। যেগুলো হাদিসের ভিতরে এসেছে সেগুলোর উপরই আমরা ক্ষান্ত থাকব, সেগুলোকে আমরা যথেষ্ট মনে করব, এর বাইরে আমরা যাব না। সাদাকা আমরা দিতে পারি, সাদাকা করতে পারি যে কোনো মুসলিম ভাইয়ের পক্ষ থেকে, কিন্তু কোরআন পড়ে দেওয়া, নামাজ পড়ে দেওয়া, তারপরে দুরুদ পড়ে এই সওয়াব পৌঁছানো, এগুলো আর কি হাদিসের ভিতরে আসেনি, এগুলো হাদিসের ভিতরে আসেনি। বরং যেগুলো হাদিসে এসছে স্পষ্টভাবে সেগুলোর উপরে আমরা যথেষ্ট থাকব, এর বাইরে যাব না। অনেকে আমরা কোরআন পড়ে দিই, কোরআনের কথা আসে নাই হাদিসে, তারপরে রোজা নামাজের কথা এগুলো আসে নাই। পিতা মাতার ক্ষেত্রে আলাদা, আপনি যেই আমলই করেন তার অংশ ইনশাআল্লাহ তারা পাবে যদি মুসলমান হয়ে মারা যেয়ে থাকে। তাহলে এখান থেকে সবচেয়ে যেটা আমরা পাচ্ছি সাধারণভাবে সব রেশনের ব্যবস্থা, সেটা হলো সাধারণভাবে যে কোনো মুসলমানের জন্য আপনি মাগফিরাতের দোয়া করবেন এইটা। আর ছেলে সন্তানদের ক্ষেত্রে তারা স্বাধীন, দোয়া করতে পারে, সাদাকা জারিয়া করতে পারে বিশেষভাবে। এরপরে তাদের তো জীবনের যে সমস্ত আমল তার অংশ তারা পাবেই, এগুলোই আর কি। সবচেয়ে আমরা যেটা মৃত ব্যক্তির পক্ষ থেকে উপকারী পন্থা মনে করি সওয়াব রেশনে, সেটা হলো সাদাকা করা, তাদের পক্ষ থেকে সাদাকা করা। কারণ এটা হলো স্থায়ী, যতদিন এটা থাকবে ততদিন, এমনকি খাওয়ানোর চেয়েও, মানে না খাইয়ে ওই টাকাটা যদি কোনো একটা জারিয়া মানে গতিশীল সাদাকা রেখে দেন তাহলে যতদিন এই সাদাকা থাকলো ততদিন মৃত ব্যক্তির কবরে সব পৌঁছতে থাকবে। এখানে তাহলে আমরা এটাই বুঝলাম যে সাদাকা এটাই হলো সবচেয়ে উত্তম পন্থা সব পৌঁছানোর।
এরপরে প্রশ্ন, মুসলিম বিবাহ অনুষ্ঠান কতটুকু এবং আমাদের দেশে প্রচলিত বিবাহ অনুষ্ঠানে যে হলুদ অনুষ্ঠানাদি করা হয় এটা কতটুকু শরীয়ত সম্মত?
বিবাহ একটা মুসলমানদের বৈধ উৎসবের ব্যবস্থা ইসলাম দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে মানুষের নিকটে ব্যাপকভাবে প্রচার করার কথা বলেছেন এবং ওলিমার কথা বলেছেন। ওলিমা এর গুরুত্ব আল্লাহর রাসূল দিয়েছেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, তুমি ওলিমা করো বিবাহর প্রসিদ্ধি বা বিবাহর প্রচার করার জন্য, মানুষকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে খাওয়াও, তাদেরকে জানাও। এটা একটা উৎসব, একটা বিরাট খুশির ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এ সম্পর্কে বেশ তাগিদ দিয়েছেন। কিন্তু এক্ষেত্রে হল কিছু আমাদের কুসংস্কার যে এসে পড়েছে এগুলো আমাদেরকে দূর করতে হবে। বিবাহ অনুষ্ঠানের ভিতরে হলুদ মানে বর কনেকে হলুদ মাখানো এ সম্পর্ক এসেছে, কিন্তু এটার জন্য বিভিন্ন ধরনের খরচ পাতি, তারপরে আনুষ্ঠানিকতা যোগ করা এটা আসেনি, এটা আসে নাই। বরং এমনি বাড়িতে হলুদ মাখবে, হলুদ মাখবে বর, হলুদ মাখবে কনে, হলুদ মাখবে, এ সম্পর্কে হাদিস এসেছে। আল্লাহ রাসূল একদিন হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর গায়ে মানে রঙের চিহ্ন পেলেন। আল্লাহ রাসূল বলেন, কি ব্যাপার, তুমি বিয়ে করেছো নাকি? এটা বুখারী মুসলিমে পেয়ে যাবেন। তুমি যে, জি হুজুর আমি বিয়ে করেছি। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে কুমারী না অকুমারী? সে অকুমারী করেছে, একটু মানে আমার ছোট ভাই বোন আছে, তাদের দেখাশোনার ব্যাপারে সুবিধা হবে। তো এই হাদিস থেকে আমরা কি পাচ্ছি, যে হলুদ মাখা এই যে রঙের চিহ্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে দেখতে পেলেন, এটা প্রচলন আছে, হাদিস থেকে এর ভিত্তি আছে, কিন্তু এটাকে আনুষ্ঠানিকতা যোগ করে খরচ পাতি বিভিন্ন ধরনের এইটা হলো আমাদের পক্ষ থেকে যোগ করা। এটা না করে স্বাভাবিকভাবে আপনি হলুদ মাখলেন, বা আপনাকে যারা মাহরামাত রয়েছে মহিলারও মাখিয়ে দিতে পারে মাহরামাত, এটা কোনো অসুবিধা নাই। এরপরে এই বিবাহের ভিতরে যে অতিরিক্ত খরচ টরচ করা হয় এগুলো সম্পর্কে ইসলামের যে ফয়সালা সেটা হলো বিবাহের ভিতরে খরচ যত কম হবে তত ওই বিবাহটা বরকতপূর্ণ হবে, এটা আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন। কাজে আমাদের এটাও একটা লক্ষ্য রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো মিথ্যা হতে পারে না, কাজে আমরা সেদিকে লক্ষ্য রাখবো যাতে এরকম আমার সমাজের মধ্যে একটা ব্যক্তিত্ব প্রতিষ্ঠিত করাই যাতে উদ্দেশ্য না থাকে, এরকম গৌরব অর্জন ফখর করা এটাই যাতে আমার উদ্দেশ্য না হয়, বরং আপনার বিবাহটাও যাতে সুন্নতি তরিকায় হয়ে এই বিবাহ করার মাধ্যমে সওয়াব অর্জন করতে পারেন, বেদাত যাতে চর্চা না করা হয় সেদিকে লক্ষ্য রাখবেন।
পরের প্রশ্ন, কোলাকুলি করার সুন্নত তরিকা কি?
মুআনাকা সম্পর্কে যেটাকে কোলাকুলি আমরা বলি, আসলে এটা হলো ঘাড়ে ঘাড় লাগানো, এটাকে আরবিতে বলা হয় বা হাদিসের ভাষায় মুআনাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, এটা আবু দাউদ, নাসাঈ, তিরমিজি বিভিন্ন সুনানের কিতাবে হাদিস এসেছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা কি আমাদের ভাইয়ের সাথে যখন দেখা করব তাকে কি আমরা চুম্মক খেতে পারি? আল্লাহ রাসূল বলেন না। আল্লাহ রাসূল আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো আমরা তাহলে ঘাড়ে ঘাড় লাগিয়ে মুআনাকা করতে পারি? আল্লাহ রাসূল বলেন যে হ্যাঁ, এটা করা যাবে। প্রথম শব্দ বলেছিল যে এক অপরের জন্য আমরা কি নিচু হতে পারি, মানে এই যে নিচু হয়ে একটু সম্মান প্রদর্শন করা, আল্লাহ রাসূল নিষেধ করে দিলেন। এরপরে জিজ্ঞেস করে যে চুমু খাইতে পারি, আল্লাহ রাসূল এটাও নিষেধ করে দিলেন। এরপরে শেষে জিজ্ঞেস করার হালি আনেক ঘাড়ে ঘাড় মিলাতে পারবে, আল্লাহ রাসূল বলছে হ্যাঁ এটা পারবে। তো ঘাড়ে ঘাড় মিলানো এটা হলো সুন্নত, সালাম দিয়ে মুসাফা করে তারপরে ঘাড়ে ঘাড় মিলানো এটা হলো সুন্নতি তরিকা। এ সম্পর্কে হাদিসের ভিতরে এসেছে, সহি হাসান সব রকমই হাদিস এসেছে, এটা কোনো অসুবিধা নেই, এটা সুন্নত আপনারা করবেন, এটাতে বেশি মহাব্বতের পরিচয় মিলে।
মৃত পিতার পক্ষ হতে আমি এবং আমার ভাইদের আকিকা আদায় করলে কি কোনো ফায়দা হবে?
আসলে আকিকা আকিকা নিয়ে একটু আমরা বেশ বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। আকিকাটা হল যারা সমর্থবান তাদের জন্য ওয়াজিব, যারা সমর্থবান তাদের জন্য হলো ওয়াজিব, ওরা দিতে হবে। আর যারা সমর্থবান নয়, টাকা পয়সা নেই, ফকির মিসকিন, তাদের জন্য কিছুই না, তাদের জন্য লাগবে না। শুধু আকিকার ক্ষেত্রে না, এটা তো হালকা ওয়াজিব, যেমন জাকাত, হজ, এগুলো ফরজ, কিন্তু যাদের টাকা পয়সা নেই তাদের নফলও না। এভাবে আকিকাটা ওয়াজিব, যাদের টাকা পয়সা রয়েছে তাদের উপরে ওয়াজিব দিতে হবে। এ সম্পর্কে দলিল হল কুল্লু মাউলুদিন মারহুনুন বি আকিকাতিহি, প্রত্যেকটা নবজাত সন্তান তার আকিকার সঙ্গে আবদ্ধ থাকে, আবদ্ধ থাকে, তাকে ছাড়িয়ে নিতে হয় এই আকিকার দেওয়ার মাধ্যমে। কিন্তু এই এটা হলো ওই ধনীদের ক্ষেত্রে, যারা মিসকিন যারা গরিব তাদের ক্ষেত্রে নয়। বরং এরপর আবার এর সময়সীমা আছে, মৌলুদ বলা হয়েছে শিশু। এখন কোনো ব্যক্তি ধনী হয়ে গেছে, পরবর্তীতে ছেলের 10-12 বছর বয়স হয়েছে, এ সম্পর্কে এখন দিবে কি না এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি থেকে কোনো হাদিস আসে নাই। তবে সাহাবিদের কোনো কোনো সাহাবির আমলের ভিতরে পাওয়া যায় তারা বড় হওয়ার পরও আকিকা দিয়েছেন। তো এটা হলো বড় হয়ে যাওয়ার পর এটা আর ওয়াজিব থাকে না। ওয়াজিবের সময় হলো ওই যখন ওই বাচ্চার বয়স 7 দিন কিংবা 14 দিন 21 দিন এরকম এসেছে, তো 7 দিনের পরে যে 14-21 এটাও কিন্তু আল্লাহ রসুল থেকে আসেনি, সাহাবিদের থেকে, সাহাবিদের থেকে এই হিসাবে এসেছে। তো এরপরে আর ওটা ওয়াজিব থাকে না, ওর সময়সীমা শেষ, ওর সময়সীমা শেষ। ওই সীমার ওই সময়সীমার ভিতরে যদি আপনার উপরে ওয়াজিব না হয়ে থাকে, তাহলে আর পরবর্তীতে এটা তেমন জরুরি না। তবে সাহাবিদের সুন্নত অনুযায়ী, সাহাবিরা কেউ কেউ করেছেন, এই অনুযায়ী আপনি করতে পারেন ইচ্ছে করলে, পরবর্তীতে যদি আপনার সচ্ছলতা আসে এতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ।
4 ভাইয়ের উপার্জনের যৌথ সংসার, এখন প্রশ্ন হল কার বা কয়জনের পক্ষ হতে কুরবানি আদায় করতে হবে?
যদি যৌথ সংসার হয় তাহলে এক্ষেত্রে যে কোনো একজন একটা কুরবানি কিনে নিয়ে আসলে সবার পক্ষ থেকে ওটা আদায় হয়ে যাবে, সবাই সবার পক্ষ থেকে। আপনার ওটা নিয়ত থাকবে যে এটা আমার সবার পক্ষ থেকে, পরিবারে যতজন আছি সবার পক্ষ থেকে আদায় করছি, তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এ সম্পর্কে হাদিসের ভিতরে ভুরি ভুরি হাদিস আপনারা পেয়ে যাবেন, এক পরিবার থেকে একটা পশু যথেষ্ট, সে পরিবারের ভিতরে যতই লোক সংখ্যা থাক না কেন। একটা খাসি যদি আপনি, আমরা এই সম্পর্কে না জানার কারণে অনেক সময় ভুল করি চলি, যেমন আমরা এই সাতজন শরিক হয়ে একটা গুরুতে সাত পরিবার থেকে, এটা হলো সাতজনের পক্ষ থেকেই হলো শুধু, কিন্তু পশুর হিসেবে যদি আসি একটা গোটা পশু, সেটা খাসি হোক আর গরুই হোক আর উঁট হোক, ওই সময় আর সাতটা তার থাকে না। যতই আপনার পরিবারের সদস্য সংখ্যা হোক, সবার পক্ষ থেকে যদি 100 জন হয়, 250 জন হয়, সবার পক্ষ থেকে আপনার আদায় হয়ে যাবে। একটা যদি গরু আপনি জবাই করেন কিংবা একটা খাসিও যদি জবাই করেন, এই খাসিটাও সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আল্লাহ রসুল একটা খাসি কুরবানি দিতেন, মাঝে মধ্যে দুটাও দিতেন কোনো কোনো সময়, ওই একটার ব্যাপারে এই কথা বলছেন, হাজা আননি ওয়ান আহলি বাইতি ওয়ামান লাম ইউযাহি আন উম্মতি, হে আল্লাহ এটা আমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার উম্মতের ভিতরে যারা কুরবানি দিতে সক্ষম হয়নি তাদের সকলের পক্ষ থেকে কুরবানি দিচ্ছি। তো কতজন আসলো? কয়েক লাখ। একটা পশুর যদি হিসাব হয় তাহলে আপনি এর ভিতরে জড়িত করতে পারেন আপনার ভাই যারা আছে, আপনার যদি 10 ভাই থাকে, এমনকি যদি ভিন্ন থাকে তাদেরকে আপনি তাও জড়িত করতে পারেন, তাদের সকলের পক্ষ থেকে আদায় হয়েছে। যেহেতু পরিবার এটা আপনার দুনিয়াবি একটা বিচ্ছেদ করেছেন, কিন্তু আল্লাহর নিকটে রক্তের সম্পর্ক তো আছেই, তাহলে পশু এক পশুর ক্ষেত্রে আর ওই ভাগ টাগের হিসাব থাকে না, সেটা খাসি হোক আর গরু হোক আর উঁট হোক, যেটাই জব করবেন আপনার পরিবারের আর হিসাব সদস্য সংখ্যা হিসাব করবেন না। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে ওই ভাগা না দিয়ে যাতে এক পরিবারের পক্ষ থেকে একটা পশু জবাই করতে পারি, সেই চিন্তা করবেন, আমার লস করে লাভ কি? আর যদি সাত পরিবার থেকে শরিক হয় তো ওই সাতজনের পক্ষ থেকেই হলো। আর এটা বিশেষ করে হাদিসের ভিতরে যেটা পাওয়া যায় সফরের ক্ষেত্রে এসেছে, বিদায় হজ্জে হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহ রসুল এরকম বলেছিলেন যে তোমরা এক গরুতে শরিক হয়ে, এমন একজন আছে একজনের জন্য একটা গরু দিতে হচ্ছে, তা আল্লাহ রসুল এই সুবিধা করে দিলেন যে তোমরা সাতজন একত্রিত হয়ে একটা জবাই করলে যথেষ্ট হয়ে যাবে। এটা হলো সফরের ক্ষেত্রে এসেছিল, কিন্তু বাড়ির ক্ষেত্রে এক পশু, বাড়ির ক্ষেত্রে হলো এক পশু।
প্রশ্ন, একবার মালিকের সাহেব মালিকের নিসাব হওয়ার পর পূর্ণ এক বছর অতিবাহিত হওয়ার পূর্বেই দরিদ্র হয়ে গেল এবং পরবর্তীতে আবার মালিকের নিসাব হল, এখন জাকাত দানের জন্য কোন সময় হইতে এক বছর গণনা করিতে হইবে?
সারা বছরে অর্থাৎ বছরের প্রথমে যদি আপনি নেশাবের মালিক হয়ে যান, মানে যে পরিমাণ মাল হলে জাকাত লাগবে এই পরিমাণের মালিক আপনি বছরের প্রথমে আজকে রাখলেন, কিন্তু দেখা গেল যে 6 মাস পর নেশাবটা কমে গেল, নেশাব কমে গিয়ে অর্ধেক হয়ে গেল বা নেশাব শেষ হয়ে গেল, এরপর আবার বছরের শেষে যদি আপনার নেশাব হয়ে যায় আবার, তো এই ক্ষেত্রে আমরা সাধারণ হাদিসের উপরেই আমল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন যে লাইসা ফিমা দুনা খামসতি ওয়াক সাদাকা, তারপরে স্বর্ণ সম্পর্কে বলা হয়েছে যে 20 বা 20 মিসকাল বা 20 দিনার না হলে জাকাত লাগবে না, এমনি ভাবে চাঁদের ব্যাপারে 200 দিরহাম বা 595 গ্রাম না হলে জাকাত লাগবে না। এরপর আল্লাহ রসুল অন্য হাদিসের ভিতরে এ কথাও বলে দিয়েছেন যে কোনো মালে জাকাত লাগবে না যতক্ষণ পর্যন্ত এক বছর অতিবাহিত না হবে, এটা জমি উৎপাদিত ফসল ব্যতীত। তো এক বছর না পূর্ণ হলে জাকাত লাগবে না, এই কথা আমরা আল্লাহ রসুলের নির্দিষ্ট করে দেওয়া, এটা আমরা আমল করব। যখন আমাদের নেশাব ভেঙে গেল তো এই জাকাতেরও হিসাব নিকাশ ভেঙে গেল, আবার যখন পরবর্তীতে আমরা নেশাবের মালিক হলাম তখন আবার নতুন করে সেদিন থেকে আমাদের আবার হিসাব শুরু হবে এক বছর পূরণ করার জন্য। আর এটাই হলো, এটাই হলো অন্যান্য আলেম ওলামাদেরও মত। আলেম ওলামা বলতে চারজন ইমামের তিনজনের মত এটাই যে নেশাব যদি কারো ভেঙে যেয়ে থাকে তাহলে ওটা জাকাতেরও হিসাব নিকাশ ভেঙে গেল, পরবর্তীতে যখন আবার নেশাবের মালিক হবে তখন আল্লাহ রসুলের ওই হাদিস অনুযায়ী সেদিন থেকে আবার নেশাবের হিসাব শুরু হবে, তারিখ শুরু হবে। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকটে হলো যে না, ওই পূর্বের নেশাব হিসাবেই জাকাত দিবে, পূর্বের নেশাব হিসেবে উনি একাই এই কথা বলেছেন। তো হাদিসের দৃষ্টিতে এবং মানুষের যেটা সহজ হয় সেটা হলো এই ক্ষেত্রে, মানে নেশাব যখন ভেঙে গেল তখন তার জাকাতও শেষ, জাকাতও আর ফরজ থাকল না, আবার নতুন করে যখন সে নেশাবের মালিক হবে আবার তার ওই নেশাবের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত শর্ত এগুলো আবার আসবে, মানে পূর্ণ করতে হবে। তাহলে আগের হিসেবে, মানে যেটা শক্তিশালী মত সেটা হলো আগের হিসাব থাকবে না, পরবর্তীতে যখন আবার নেশাবের মালিক হলেন এরপরের দিন থেকে আপনি হিসাব করে এক বছর পূর্ণ হলে জাকাত দেবেন। এই হলো এর উত্তর।
যে অপরাধের জন্য ইসলামে দণ্ড নির্ধারণ করা আছে এমন অপরাধের জন্য যদি গ্রাম্য বিচারে ভিন্ন সাজা দেওয়া হয় তবে কি সেই বিচার অনুষ্ঠানে উপস্থিত থাকা, বিচারের রায়কে সমর্থন দেওয়া বা রায়কে মেনে নেওয়া পাপ হবে কি? তাহলে আমরা অপরাধের বিচার কার কাছে চাইব?
যে সমস্ত অপরাধের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে একটা নির্দিষ্ট সাজা বা শাস্তির কথা এসেছে, এই নির্দিষ্ট সাজাই প্রদান করতে হবে যদি আপনার ক্ষমতা থাকে, অন্যথায় আপনি তার বিকল্প কিছু তৈরি করে সেটা বাস্তবায়নের ক্ষমতা রাখেন না বা এটা আল্লাহর শরীয়তের উপরে বাড়াবাড়ি করা হলো, শরীয়ত বিকৃত করারই সামিল হবে, আপনার যেটা অধিকার আছে সেটা তাকে শাসানো, যেটা আপনার অধিকার সেটা তাকে শাসানো বা তাকে বুঝানো, যদি আপনার ক্ষমতা না থাকে, ইসলামী রাষ্ট্র যদি কোনো দেশে না থেকে থাকে, যেমন আমাদের দেশেরই কথা ধরেন, এখন বিবাহিত জেনাকারী যদি হয় তাহলে ইসলামের নিয়ম হলো তাকে হত্যা করতে হবে, আপনি হত্যা করতে পারবেন না যেহেতু আপনার হাতে ইসলাম, বা এটা কোনো ব্যক্তিগত লোকের হাতে নাই, এটা সরাসরি রাষ্ট্রপ্রধান কার্যকরী করবে বা তার পক্ষ থেকে যিনি কাজী অঞ্চলের তিনি এটা কার্যকরী করবে, আমাদের দ্বারা ওটা সম্ভব নয়। যদিও ইসলামী রাষ্ট্র হয় তবে গ্রামের লোকেরা ওই কাজীর কাছে যেয়ে বিচার দিবে, ইসলামী রাষ্ট্র হল সেই কাজী ওটার বিচার কার্যকরী করবে, আমাদের ওটা অধিকার নেই। এরপরে যদি আমরা এরপরও একটা নির্দিষ্ট কোনো বিচার করতে চাই তাহলে এটা শরীয়ত পরিবর্তনেরই সামিল হয়ে যাবে, শরীয়ত পরিবর্তনে, যেমন হয়তো জেল দেওয়া, যেমন হয়তো বিবাহিত জেনাকারী তাকে আপনি মারবেন দৌড়া, কিংবা জেনা করেছে তাকে আপনি আর্থিক জরিমানা করবেন এত টাকা জরিমানা, যেমন চলছে এগুলো শরীয়ত বিকৃত করার সময়। শরীয়ত ওইভাবেই থাকবে যেভাবে কোরআন এবং হাদিসের ভিতরে পাওয়া গেছে, আমরা কোনো বিকৃত করব না, যেটা আমাদের ক্ষমতা নেই ওটা আল্লাহ তাবারকাতালার কাছে আমরা সমর্পণ করব। আল্লাহ পরবর্তীতে অবশ্যই বিচার করবেন, পরবর্তীতে যদি দুনিয়াতে বিচার না হয়ে থাকে, আল্লাহ তো বিচারের জন্য আসেনি, বিচারের জন্য আসেনি, তবে যে সমস্ত ক্ষেত্রে যেমন ধরেন যে মদ পান করা, এ সম্পর্কে নির্দিষ্ট কোনো বিচার কোরআন হাদিসের ভিতরে আসেনি, বরং এজমায়ে উম্মত দিয়ে এটা সাব্যস্ত। অবশ্য হাদিসে এসেছে 40 দররা মারা, 80 দররা মারা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল 40 মেরেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 80 মেরেছিলেন মদ পানকারীকে। তো এই সম্পর্ক যদিও নির্দিষ্ট নাই, তবুও কোন ধরনের শাস্তি নির্ধারণ করা, এটা হলো ইসলামী রাষ্ট্রের যারা ক্ষমতাবান বা ক্ষমতা প্রাপ্ত তারাই এটা কার্যকরী করবে। আমাদের শুধু তাকে এমনি শাসানো, তাকে সামাজিকভাবে আমরা হয়তো বয়কট করতে পারি আমাদের যতটুকু সামর্থ্যে কুলাই, এটা হলো তার একটা শাসানোর দিক। আমরা তাকে বুঝানোর এই তাবলিগ বা দাওয়াত দেওয়ারই এটা একটা দিক যে তাকে আমরা কঠোরতা প্রদর্শন করব, ভাষার মাধ্যমে হোক, তারপরে আমাদের চলাফেরার মাধ্যমে, আচার ব্যবহারের মাধ্যমে কঠোরতা প্রদর্শন করব যতটুকু আমরা সম্ভব, আমাদের সম্ভব। কিন্তু আমরা এই বিচার পরিবর্তন করে তার নতুন একটা কোনো বিচার নির্ধারণ করব না, এবং নতুন বিচার নির্ধারণের জন্য বেশিরভাগ যেটা লক্ষ্য করা যায় গ্রাম অঞ্চলের ভিতরে, এরা মূর্খ সমাজই হয়ে থাকে। মূর্খ সমাজ টাকা পয়সা আছে, ওরাকে মাতব্বর বানিয়ে দিয়ে ওরাই বিচার করে বেড়ায়, ভুল শরীয়তের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এরকম আমি দেখেছি আমার গ্রামের অঞ্চলে, সবার গ্রামেই তাই হওয়ার কথা। তো এই সমস্ত যেগুলো মানে আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট, এই সমস্ত বিচার যদি আল্লাহর দেওয়া এবং রাসূলের দেওয়া বিচার না হয়, বিকল্প এর কিছু করার জন্য ওখানে না যাওয়াই উচিত। বিকল্প করার কিছু শাস্তি নির্ধারণ করার জন্য না যাওয়াই উচিত, যেহেতু তার শাস্তি তো বাদ পড়বে না। আজকে না হয় বাদ পড়লো, কিন্তু কিয়ামতের দিন তো হবে। আপনি যেটার মালিক সেটা হলো তাকে ব্যক্তিগতভাবে আপনি বুঝাবেন। এরপরও কথা হলো যে সীমারেখা তো আছে, সাক্ষীর দরকার আছে, বিভিন্ন শাস্তি নির্ধারণের পূর্বে সাক্ষীর দরকার আছে শরীয়তে। আমরা অনেক সময় সাক্ষীরও ধার ধারি না, সন্দেহের উপরে তাও বিচার শুরু করে দিই। তো মোট কথা যেটা আমরা বলবো সংক্ষেপে, সেটা হলো যে সমস্ত নির্দিষ্ট বিচার বা শাস্তি কথা কোরআন হাদিসে পাওয়া যায়, ওগুলো আমরা কোনো পরিবর্তন বা তার কোনো বিকল্প তৈরি করব না, বরং না পারলে আমরা ওটা আল্লাহর কাছে হাওয়ালা করে দেব, আল্লাহ তুমি বিচার করো, আমরা হলাম মালিক, তাকে ব্যক্তিগতভাবে কোরআন এবং হাদিস দ্বারা বোঝানো এবং আচার ব্যবহারের মাধ্যমে কঠোরতা প্রদর্শন করতে পারি, এর চেয়ে বেশি কিছু না।
আমরা যেই নিয়মে বাংলাদেশে কুরবানি দেই, অর্থাৎ কুরবানি করার সময় বলি যে অমুকের ছেলে অমুক বা অমুকের নামে কুরবানি দিলাম, এটা কতটুকু শরীয়ত সম্মত?
এটা এক এক করে নাম উল্লেখ করে এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে পাওয়া যায় না। এমনি সাধারণভাবে আমার পরিবারের পক্ষ থেকে এই কথাটা উল্লেখ করা যেতে পারে, কিন্তু আপনি ওই 7টা বা 15টা বা 20টা আমার পরিবারের 50 জন আছে সবার নাম উল্লেখ করবেন, এই নাম উল্লেখ করা নির্দিষ্টভাবে এটা হাদিসের ভিতরে পাওয়া যায় না। সাধারণভাবে যে কথাটা বললাম যে আপনার পরিবারের পক্ষ থেকে বা আমার এবং আমার ওই ভাইয়ের পরিবারের পক্ষ থেকে এই কুরবানি দিচ্ছি, এই কথাটুকু উল্লেখ করতে পারেন, কিন্তু নির্দিষ্টভাবে সবগুলো 10টা 12টা নাম এগুলো উল্লেখ করা সুন্নতের পরিপন্থী।
এর পরের প্রশ্ন, টিভি ভিসিডি দেখা জায়েজ কিনা?
টিভি ভিসিডি দেখা জায়েজ কিনা, এই প্রশ্নটার দুইটা দিক হতে পারে। এগুলোকে আমরা বলতে পারি যে দুই রকম ধারের অস্ত্র, এর ভিতরে আমরা যদি ইচ্ছা করি তো ভালো পথে ওটাকে ব্যবহার করতে পারি, ইচ্ছা করলে খারাপ পথে ব্যবহার করতে পারি। এটা হলো আমাদের ইমানের জোরের উপরে নির্ভর করে, ইমানের শক্তির উপরে নির্ভর করে। আপনি যদি ওটা কন্ট্রোল রেখে শুধুমাত্র ওর মাধ্যমে বক্তৃতা শুনবো, বক্তৃতার ক্যাসেট আছে বিভিন্ন ধরনের আলেমদের, সেগুলো শুনবো, কোরআন তেলাওয়াত শুনবো, খবর শুনবো ইত্যাদি যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে, আর ওইগুলোতেই শুধু নিজেকে কন্ট্রোল রেখে, বাদ বাকি দিক থেকে কন্ট্রোল রেখে যদি ঠিক ওই শরীয়তের সীমার ভিতরে যতটুকু পাওয়া যায় অতটুকু যদি আপনি শোনেন দেখেন, তাহলে সেই ক্ষেত্রে জায়েজ। আর যদি ওটাকে আপনি অসৎ কাজে, গান, তারপরে সিনেমা, তারপরে বিভিন্ন ধরনের অশ্লীল নগ্ন ছবি এগুলো যদি দেখেন, এগুলো হারাম। এরপরে যদি আপনি কন্ট্রোল, এই দুইটা দিককে আপনি কন্ট্রোল করতে পারেন না, এই ক্ষেত্রে ওগুলোর আশেপাশে না যাওয়াই হলো ইমানের ব্যাপারে নিরাপদজনক ব্যবস্থা। যেহেতু আমরা আজকাল ওগুলোকে ব্যবহার করি এই গানের জন্য, গান শোনার জন্য, তারপরে নাচ গানের জন্য, তারপরে বেহায়া এই সমস্ত প্রদর্শনী দেখার জন্য, তো এগুলো হলো ইমানের পরিপন্থী কাজ, এগুলোতে ইমান থাকে না। বরং হাদিসের ভিতরে পাওয়া যায় الذين يشترون ومن الناس من يشتري لهو الحديث ليذل به عن سبيل الله بغير علم ويتخذونها هزوا اي آيات التفسير بيتر ابن مسعود رضي الله عنه فقط جي تفسير ايشه چه شده قلو جي مانوش در بيتر امانو مانوش رأي چه جا بازي قطع خورید کرنه بازي قطع خورید کرنه مانه بازي قطع بولده بوزانا هيشه গান বাদ্য, গান বাদ্য যারা যন্ত্র হিসাবেই হোক আর শিল্পী হিসাবেই হোক, সে যুগে মহিলাদেরকে কিনে আনা হতো এই যে গান শোনার জন্য, তারপরে ড্যান্স দেওয়ানোর জন্য জাহিলিয়াতের যুগে, তারপরে জিনার জন্য ভাড়া, জিনার ব্যাপারে ভাড়া দেওয়ার জন্য ইত্যাদি। তো এই কোরআনের আয়াতে ওর প্রতিবাদ করা হয়েছে, যারা এরকম বাজে কথা জন্য কিনে আনে যন্ত্র, হুজুয়া, এবং ওগুলোকে এমনি বাজে কাজে বেকার সময় নষ্ট করার জন্য তারা ওগুলো ব্যবহার করে থাকে, এবং আল্লাহর হেদায়ত থেকে এগুলোর মাধ্যমে তারা বিচ্যুত হয়ে থাকে। এই সম্পর্কে এই আয়াতের ভিতরে প্রতিবাদ এসেছে। এরপরে সাহাবিদের থেকে হাদিস এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস এসেছে, আল্লাহ রসুল নিষেধ করে দিয়েছেন গানা সম্পর্কে, গান বাদ্য সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন, এবং আল্লাহ রসুল এই কথাও বলেছেন যে কেয়ামতের একটা আলামত হলো এটাও যে উম্মতের ভিতরে গান বাদ্য এবং তার বিভিন্ন ধরনের যন্ত্রপাতির আবিষ্কার হবে, গান বাদ্য এবং যন্ত্রপাতির আবিষ্কার হবে। এগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতের ভিতরে উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন শয়তানি কাজ, এগুলো হলো শয়তানি কাজ। সাহাবীদের থেকে এসেছে আল গিনা ইয়ামবুতুন নিফাক ফিল কলব কামা ইয়ামবুতুল মাউল বাকল, গান বাদ্য শোনার কারণে অন্তরের ভিতরে মুনাফিকি তৈরি হয়, অন্তরের ভিতরে মুনাফিকি তৈরি হয়ে যায়। দেখবেন যে যারা গান বাদ্য শুনে ওরা ঠিক মতো কিন্তু আল্লাহর ইবাদত করতে পারে না, কোন সময় করে কোন সময় ছেড়ে দেয়, এটা তো মুনাফিকি, আমার এটা এক ধরনের মুনাফিকি। আর এইটা এই এই কাজ করে কি এই গান বাদ্যের মাধ্যমে, এগুলো কিন্তু হয়ে থাকে। গান বাদ্য এমন একটা জিনিস, এটা অন্তরের ভিতরে মুনাফিকি স্থাপন করে দেয়, মুনাফিকি, যার মাধ্যমে দেখবেন যে তাদের দ্বারা সুষ্ঠু মতো মানে ইবাদত করা সম্ভব হয় না, এক সময় করতেছে আর সময় করে না, এক সময় এইভাবে এটা একটা মুনাফিক জীবন। তারপরে উনি বলতেছেন কি মুনাফি এইভাবে মুনাফিকই তৈরি করে অন্তরের ভিতরে, যেভাবে পানি বর্ষণ হলে পানি বর্ষণ বর্ষিত হলে যেমন উদ্ভিদ জন্মে, মাটিতে যেমন উদ্ভিদ ঘাস জন্মে, ঠিক এমনি হবে গান বাদ্য শোনার কারণে অন্তরের ভিতরে মুনাফিকই জন্মে এবং এটা লালিত পালিত হয়। এক সময় এরা যদি এগুলো বেশি চর্চা করে দেখবে যে এর মৃত্যু সম্ভব না, মৃত্যুও হয় এই মুনাফিকের অবস্থায়। তারপরে অন্য সাহাবী ইবনে মাসউদ বা মাকহুল থেকে বর্ণিত হয়েছে, আল গিনা রুকিয়াতুজ জিনা, গিনা অর্থ গানবদ্ধকে বলা হয়েছে, এটা হলো এটার দুইটা অর্থ, গানবদ্ধ হলো রুকিয়াতুজ জিনা, জিনা হলো এটা সিঁড়ি, এর মাধ্যমে জিনা সিঁড়িতে আপনি উঠতেছেন এরকম। আসলে দেখবেন যারা বেহায়া গান শুনে, এই গান বাদ্য শুনে, এই সময় তাদের ভিতরে জেনার একটা প্রবণতা সৃষ্টি হয়ে যায়। ওই সময় যদি সুযোগ পেয়ে যায়, ওই সময় যদি সুযোগ পেয়ে যায়, তাহলে তার জন্য আর কোনো কিছু বাধা থাকে না, মানে আতর জেনা হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং ওই এমনভাবে মানসিকতা প্রস্তুত হয়ে যায় গান শুনলে, বেহায়া গান বাদ্য শুনলে এরকম জেনার ব্যাপারে মন প্রস্তুত হয়ে যায়, মানসিকতা একেবারে প্রস্তুত হয়ে যায়, কিন্তু সুযোগ না পাওয়ার কারণে হয়তো ওটা বাস্তবায়ন করতে পারে না। এটা বাস্তব কথা, বাস্তব কথা, এই সুরসুরি জন্মে যায় অন্তরের ভিতরে গান বাদ্য শোনার কারণে, এবং সেটা হলো ওই জেনারই, অন্য কিছুর না, জেনারই। যেমন এই গান শোনার সাথে সাথে এরকম মনে হয়ে উঠে যে যদি পেতাম, বাস্তব কথা, হাদিসের কথা একেবারে বাস্তবতা আছে সমাজের এবং মানুষের মানসিকতার সাথে তার মিলও রয়েছে। তারপর আর একটা হলো অর্থ রুকিয়াতুজ জিনা, এটা হলো সিঁড়ি, মানে এই জ্ঞানের মাধ্যমে গান বাদ্যের মাধ্যমে আপনি জিনার স্তরে উঠে যাওয়ার একটা ব্যবস্থা। আর একটা হলো রুকিয়া, মানে বলা হয় মন্ত্র ঝাড়ফুঁক, এটা হলো গানবদ্ধ, হলো জিনা মন্ত্র, যেন আপনাকে মন্ত্র পড়ে দিচ্ছে, ওই যে মহিলা গান গাচ্ছে আপনার ভিতরে একটা মন্ত্র দিয়ে দিচ্ছে, যেন আগ্রহ সৃষ্টি করা, এমনভাবে এটা মন্ত্র যেন পাঠ করা হচ্ছে যাতে জেনাতে আপনি আগ্রহান্বিত হন। এইগুলো আমরা মুসলমান দুনিয়াতে যেহেতু আমাদের কোনো গ্যারান্টি নেই, এমনিতে আমাদের অল্প কয়েকদিনের জীবন, মা বাহিনের তিন বৎসবিহীন, আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের বয়স হলো 60 এবং 70-এর মাঝে, এরপর আমার কোনো গ্যারান্টি নেই। যদি বলা হতো যে হ্যাঁ 60 বছর যেদিন পূর্বে সেদিন তোমার মৃত্যু হবে, তাহলেও আপনি ফিরে চলতে পারতেন, যে এই কয়েকদিন তো সময় আছে, নির্দিষ্ট নির্দিষ্ট সময় নেই, কখন হতে পারে আপনার ওই যে ওই গান বাদ্যতে ব্যস্ত রয়েছেন, টিভি ভিসিআর কাছে বসে আছেন, হতে পারে ওই সময় অর্ডার হয়ে যাবে, তাহলে আপনার মৃত্যুটা কি অবস্থায় হলো একটু চিন্তা তো করবেন, মৃত্যুটা কোন অবস্থায় হলো, এমন অবস্থায় যে সময় যে অবস্থায় আপনি ইমাম থেকে খালি ছিলেন, ইমাম থেকে খালি ছিলেন। তো এগুলো হলো সম্পূর্ণরূপে হারাম, কবিরা গুনাহ, বরং এগুলো যদি ইচ্ছাকৃত ভাবে জানার পরও যদি আপনি পীড়াপিড়ি করেন, এর উপরে প্রতিষ্ঠিত থাকেন, এটা চরম পর্যায়ের কবিরা গুনাহতে পরিণত হয়ে যেতে পারে, যেটা আপনার জন্য খুবই ক্ষতিকর কিয়ামতের দিন, জান্নাত থেকে মাহরুম করা, কিন্তু এটা একটা বিরাট পন্থা। তা আমরা এগুলোর আশেপাশে যাব না, আমরা ওই সময়টুকু কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন শোনার মাধ্যমে, বিভিন্ন ধরনের বক্তৃতা শোনার মাধ্যমে আমরা কাটাব, যেহেতু আমাদের বিশ্বাস নাই হতে পারে ওই সময় তো মৃত্যু এসে যেতে পারে, তখন কি অবস্থা হবে একটু চিন্তা করবেন, নিজের উপকার নিজেই সাধন করতে হবে।
আল্লাহ তাআলার বাণী, নিশ্চয় আপনি মৃত ব্যক্তিকে শোনাতে পারবেন না, আর আপনি কবরবাসীকে শোনাতে সক্ষম নন। এই আয়াতদ্বয় কি শুধু সাধারণ লোকদের বেলায় প্রযোজ্য না নবী রাসূলদের ক্ষেত্রেও প্রযোজ্য?
এই আয়াত হলো সকলের ক্ষেত্রে প্রযোজ্য। তবে আমরা অনেক সময় ধোকা খেয়ে থাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস থেকে, ওই সম্পর্কে আমাদের সামগ্রিক জ্ঞান না থাকার কারণে। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যদি কেউ সালাত পাঠ করে বা সালাম প্রেরণ করে তাহলে আল্লাহ রসুলের কাছে এটা পৌঁছে বা আল্লাহ রসুল তার উত্তর দিয়ে থাকেন, এরকম হাদিসের ভিতরে এসেছে, হাদিসগুলো সহিহ। কিন্তু এগুলো কিভাবে আল্লাহ রসুলের কাছে পৌঁছে এবং আল্লাহ রসুল উত্তর দেয় এই সম্পর্ক তো হাদিসে এসে গেছে, কিন্তু ওগুলো আমরা খোঁজ না করতে যাওয়ার কারণে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। মৃত্যুর পর যে জগৎ শুরু হয়, যে জীবন, এটা হলো বারজাখী জীবন বলা হয়। এই জীবনের আমাদের দুনিয়াবী জীবনের সাথে কোনো মিল নেই, এই দুনিয়ার এই জীবনের কোন সদস্যের সাথে পরবর্তী জীবনের সদস্যের কোন যোগাযোগ নাই। যে যোগাযোগের কথা রাসূলদের ক্ষেত্রে পাওয়া যায় এটা হলো ফেরেশতাদের মাধ্যমে হয়। ফেরেশতাদের মাধ্যমে হয় যেমন দুইটা হাদিস এসেছে, একটা হলো নাসাইর ভিতরে, একটা আবু দাউদের ভিতরে। আল্লাহ